প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینل درشق بندو انوشتان پرشنو گینر چابی اے انوشتانے اپنا در کے شاگوتم آشون بھالو بھالو نیو شوہو کرے আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে আমরা জানতে পারি। আপনাদের প্রশ্ন এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেবের পক্ষ থেকে আসা উত্তর এর মাধ্যমে আমরা অসংখ্য শরীয়তের বিধান সম্পর্কে জ্ঞান অর্জন করে যাচ্ছি, ইনশাল্লাহ আগামীতেও করতে থাকব। তাই আসুন ভালো ভালো নিয়ত সহকারে আপনারা আমাদেরকে প্রশ্ন করুন এবং ইনশাআল্লাহ চেষ্টা করা হবে পরবর্তী অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করার। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন, কল করুন, যদি সম্ভব হয় ভিডিও প্রশ্ন রেকর্ড করে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন বা SMS করে দিন। ইনশাআল্লাহ সময় সময় ইনশাআল্লাহ আপনাদের সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসুন সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদ পাক পাঠ করার কি ফজিলত আমরা শুনে নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের মাধ্যমে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে এবং আলহামদুলিল্লাহ পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক সাহিব আমাদের সাথে রয়েছেন। ইনশাআল্লাহ তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আসুন আমরা আপনাদের প্রশ্নের দিকে যাব, দেখি কোন ইসলাম ভাই কোথায় থেকে আমাদেরকে শরীয়তের কোন বিধান সম্পর্কে জানার জন্য প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আমি মোহাম্মদ ফজিব হোসেন, আমার বাড়ি হচ্ছে সিলেট সাতক। আমি হুজুরের কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে কারো মৃত্যুর পর তার জন্য মিলাদ করানো যাবে কি?
জি মুফতি সাহেব, কী বলবেন? আমাদের দেশে প্রচলন রয়েছে, কেউ যদি ইন্তিকাল করে, ইন্তিকালের পর মৃত ব্যক্তির ইসালে সবাবের জন্য মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, তো মৃত ব্যক্তির জন্য যে আমার ভাই প্রশ্ন করেছেন, এই মিলাদ মাহফিলের আয়োজন করা, শরিক হওয়া, যদি বিস্তারিত এই প্রসঙ্গে আমাদেরকে উত্তর প্রদান করতেন আমরা উপকৃত হতাম। জি মুফতি সাহেব,
মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোন নির্ধারিত রবিউল আউয়াল, রবিউস সানি মাসের সাথে সম্পৃক্ত নয়। বরং যে সময় আপনি চান মিলাদ শরীফ করতে চাইলে আপনি করতে পারেন। খুশির সময়ে হোক কিংবা দুঃখের কষ্টে আপনি হুজুর আলাইহিসসালামের মিলাদ পড়তে চাইলে, মিলাদ শরীফ করতে চাইলে আপনি করতে পারেন। মিলাদ দ্বারা উদ্দেশ্য হলে এটা মানুষ একত্রিত হবেন আর সেখানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানাকিব হবে, হুজুরের শানকে, হুজুরের মকাম এবং মর্তবা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত, সৌন্দর্য, লাবণ্যতা, খুবসুরতি, হুসনে জামালকে এগুলো বর্ণনা করা, এই সমস্ত বিষয়, সে সাথে হুজুরের মুজিজাসমূহ বর্ণনা করা, এটাকে কি বলা হয়? এই সব কিছু মিলাদের অন্তর্ভুক্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরত বর্ণনা করা। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ খুশির সময় হোক কিংবা দুঃখের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের আয়োজন উপস্থাপন করি আর এটা সওয়াবের মাধ্যম, এটা সওয়াবের মাধ্যম হয়ে থাকে। মাহফিলের মধ্যে কোরআন পাঠ করা হয়, নাত পড়া হয়, বর্ণনা হয়, আর এগুলো সবগুলোই যেগুলো সওয়াবের যোগ্যতা রাখে। তো এই জন্য মিলাদ শরীফও পাঠ করা যেতে পারে, কেউ মারা গেলে ঘরের মধ্যে অথবা এই ধরনের কোনো বিষয়ে, তখন আপনি হুজুর আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের শানে বর্ণনাও করতে পারেন, নাতও পড়তে পারেন, এটা করা একেবারে জায়েজ।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব তিনি উত্তর প্রদান করেছেন। মিলাদে মুস্তাফা করুন, বরকত লুফে নিন। আলহামদুলিল্লাহ, যেখানেই মিলাদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করা হয়, সেখানে রহমত অবতীর্ণ হয়। সুন্দরভাবে মুফতি সাহেব আমাদেরকে মিলাদ সম্পর্কে বিস্তারিত কী কী মিলাদ শরীফে আমরা পাঠ করে থাকি সে বিষয়ে আমাদেরকে বলেছেন। যখন মুফতি সাহেব বলে দিয়েছেন ইনশাআল্লাহ আমরা মিলাদ করব এবং অন্যকে করার জন্য উৎসাহ প্রদান করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই, কোথায় থেকে প্রশ্ন করছেন?
আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, যদি একই বাড়িতে দুজন ব্যক্তি মারা যায়, তন্মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা, তাহলে কি তাদের জানাজার নামাজ একত্রে পড়া যাবে?
জি মুফতি সাহেব কী বলবেন এ বিষয়ে? অনেক সময় দেখা যায় কোনো দুর্ঘটনা হলো, কয়েকটা জানাজা একসঙ্গে চলে আসলো, বা একই মহল্লাতে কয়েকজনের জানাজা একসাথে চলে আসলো, তো এই বিষয়ে শরীয়তের কী বিধান একটু আমাদেরকে বিস্তারিত বলুন।
জানাজার নামাজ যদি দুটি জানাজা চলে আসে, একটি পুরুষের হলে আরেকটি নারীর হলে, তো একেবারে এগুলো সাথে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আর কেননা দোয়া পুরুষ এবং মহিলার জন্য একই, কোনো আলাদা আলাদা দোয়া নেই। যেটা পুরুষের দোয়া সেটা মহিলার জন্য দোয়া, যেটা মহিলার জন্য দোয়া সেটা পুরুষের জন্য দোয়া। বালিক যারা রয়েছেন তাদের জন্য একটি দোয়া, আর সেই দোয়াটি উত্তম মসনুন। আর যদি সেই দোয়া মনে না থাকে, তার জায়গায় অন্য কোনো দোয়া পড়ুন, দোয়া মাসুরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই ধরনের দোয়া পড়ুন, অথবা সুরা ফাতেহাও দোয়ার নিয়তে পড়তে পারেন। সর্বোপরি এটা মনে রাখবেন যে উত্তম হলো এটাই যে আলাদা আলাদা জানাজার নামাজ পড়ানো হবে। যদি আপনার কাছে সময় থাকে, সহজতা থাকে, কোনো এমন প্রবলেমও নেই, তখন আপনি প্রত্যেকের নামাজের জানাজা আলাদা আলাদা পড়ুন, এটা উত্তম। কিন্তু একসাথে একাধিক জানাজার নামাজ পড়ে নিলেন তখনও জায়েজ, আর জানাজার নামাজও হয়ে যাবে।
মাশাআল্লাহ, শরীয়তের বিধান জানাজা নামাজ সম্পর্কে মুফতি সাহেব চমৎকার তিনি উত্তর প্রদান করেছেন। অনুরোধ করব যারা এই অনুষ্ঠান দেখছেন, আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা জানাজার সম্পর্কে মাসআলা মাসাইল না জানার কারণে দেখা যায় যে অজ্ঞতা প্রদর্শন করতে গিয়ে কাফনের সময়, দাফনের সময়, জানাজার সময় বিভিন্নভাবে মন্তব্য করতে থাকে অনেকে। কেউ যদি শরীয়তের ইলিম ধারণকারী কোনো আলিমে দিন বা মুবাল্লিগে ইসলাম যখন দিক নির্দেশনা দেয়, তখন দেখা যায় ওই সকল লোকেরা যারা এই বিষয়ে তাদের জ্ঞান নেই, তারা দেখা যায় মন্তব্য করতে শুরু করে দেয়, এটা এরকম নয়, এটা এরকম, এটা এরকম নয়, এরকম। তো অনুরোধ করব, প্রত্যেক বিষয়ে ইলিম অর্জন করা অত্যন্ত জরুরি। তো জানাজার নামাজ এর মধ্যে আমরা শরিক হয়ে থাকি, জানাজার বিভিন্ন কার্যক্রমে আমরা শরিক হয়ে থাকি, মৃত ব্যক্তির গোসল বলেন, কাফন দাফন বলেন, এই বিষয়ে আমাদের অনেক সময় আমাদেরকে সম্মুখীন হতে হয়। তাই অনুরোধ করব, এই বিষয়ে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের একটি বিভাগই রয়েছে যার নাম হচ্ছে কাফন দাফন মজলিস, যার মাধ্যমে বিভিন্ন মসজিদের মধ্যে মাইয়েতকে গোসল দেওয়ার পদ্ধতি, কাফন পরিধানের পদ্ধতি, দাফনের পদ্ধতি এবং জানাজার নামাজের পদ্ধতি, এর ছাড়া জানাজার নামাজে কোন কোন দোয়া পড়তে হবে মুখস্থ করানো হয়। অনুরোধ করব যে আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, অবশ্যই দাওয়াত ইসলামের এই মজলিসের মাধ্যমে আপনারা মৃত ব্যক্তিকে গোসল এবং কাফন দাফনের যে পদ্ধতি রয়েছে শিখে নিন। আরেকটি আপনাদেরকে অনুরোধ করব, সেটি হচ্ছে দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা থেকে কাফন দাফন সম্পৃক্ত একটি কিতাব রয়েছে যা টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, মাশাআল্লাহ। এই কিতাবটি অবশ্যই অধ্যয়ন করুন, দাওয়াত ইসলামের একটি বিভাগ রয়েছে আল মদিনাতুল ইলমিয়া, এই বিভাগের মাধ্যমে এই কিতাবটি প্রকাশনা করা হয়েছে। তো অবশ্যই আপনারা এই কিতাবটি সংগ্রহ করুন মাকতাবাতুল মদিনা থেকে এবং এটি অধ্যয়ন করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ সালাউদ্দিন সদর, হুজুরের কাছে একটি প্রশ্ন আমার, জানাজার নামাজের দোয়া যদি কেউ না জানে তাহলে সে কি পড়বে?
জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? অনেকে জানাজার নামাজ তো পড়ে, কিন্তু জানাজার নামাজ এর যে দোয়া, দোয়া সম্পর্কে অনেকে জানে না, তো এই বিষয়ে আমাদের করণীয় কি?
জানাজার নামাজের দোয়া মনে না থাকলে তো সর্বপ্রথম এটা করুন যে সেগুলো মুখস্থ করুন, যে দোয়া রয়েছে সেটা সুন্নতে মুবারকা, সেগুলো মনে রাখা উচিত। আর বিশেষ করে সেই পরিচিত দোয়া এটা আপনারা পড়ুন আর এটা আপনারা মুখস্থও করুন। কিন্তু যদি সে পরিচিত দোয়াটি না জানে, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, এটা না পারলে তো তিনি যে কোনো দোয়ায়ে মাসুরা পড়তে পারেন। যে কোনো দোয়ায়ে মাসুরা, কুরআন হাদিসের মধ্যে যে দোয়া মজুদ রয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়াটি রব্বি জাআলনি মুকিমা সলাতি ওয়া মিন যুরিয়াতি, এই দোয়া তো যে কোনো আরও দোয়া তিনি পড়তে পারেন। সুরা ফাতিহাও দোয়ার নিয়তে পড়তে পারেন, কুরআনের নিয়তে নয়, দোয়ার নিয়তে। কিন্তু উত্তম হলো এটা যে তিনি মুখস্থ করবেন, সাথে সাথে তিনি মুখস্থ করবেন, যাতে যে মসনুন দোয়া রয়েছে সেটাই ব্যক্তি পড়বে, তাতে সুন্নত আদায় হবে, তার সওয়াব অধিক।
জানাজা নামাজের নির্ধারিত যে দোয়া রয়েছে সে দোয়া যদি আমরা শিখতে চাই, অনুরোধ করব দাওয়াতে ইসলামীর মাদানী কাফলাতে সফর করুন ইনশাআল্লাহ। মাদানী কাফলার বরকতে অনেকে বিভিন্ন মসনুন দোয়া, যে সকল দোয়া নামাজের মধ্যে, জানাজা নামাজের মধ্যে, দোয়ার মধ্যে পড়তে হয়, আলহামদুলিল্লাহ মাদানী কাফলার মধ্যে মুখস্থ করানো হয়। তো ইসলামী ভাইদেরকে বলবো, যারা প্রাপ্তবয়স্ক অবশ্যই দাওয়াতে ইসলামীর মাদানী কাফলাতে সফর করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই,
আমার নাম মুস্তফা। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন, কোনো কারণে ফজরের নামাজ যথাসময় আদায় করতে পারিনি, সূর্য উদিত হওয়ার পর কি পড়া যাবে নাকি জোহরের নামাজের আগে কোনোভাবে আদায় করতে হবে?
জি মুফতি সাহেব, কী বলবেন এই বিষয়ে? ফজরের নামাজ নিয়ে অনেকে কনফিউজ হয়ে যায় যে আমার নামাজ ফজরের কাজা হয়ে গিয়েছে, এখন আমি কি জোহরের পূর্বে পড়ব না জোহরের নামাজের পরে পড়ব, তো এই বিষয়ে কী বলবেন, একটু বিস্তারিত বলুন।
ফজরের নামাজ যদি কারো থেকে যায় আর সূর্য প্রকাশ পায়, তো তখন আপনাকে কাজা নামাজ পড়তে হবে। এখন যদি আপনি এটা পড়তে চান সেই সময়, তো সূর্য উদিত হওয়ার 20 মিনিট এই সময় আপনি পড়তে পারবেন না, এটা মুকর সময় হয়ে থাকে। 20 মিনিট পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি 20 মিনিট অপেক্ষা করার পর এখন আপনি এটা আপনি কাজা পড়তে চাইলে তো এটা পড়তে পারেন আপনি, এতে কোনো অসুবিধা নেই, দ্রুত পড়ে ফেলা উচিত। অধিক উত্তম হচ্ছে এটা আপনি পরে নিন, আর যদি এই সময় আপনি পরে নেন, অর্থাৎ জাওয়ালের আগে আগে পরে নেন, তাহলে সুন্নতের সাথে আপনি পরে নিন, অর্থাৎ সেই সুন্নতকেও সাথে ফজরের সুন্নতকে আপনি মিলিয়ে নিন, আর সুন্নতও পড়ুন আর ফরজও পড়ুন। আর যদি আপনি জোহর পর্যন্ত পড়লেন না, অর্থাৎ জোহরের সময় চলে আসলো, তো এখন আপনি সুন্নত পড়বেন না, বরং আপনি শুধু ফরজ, অর্থাৎ ফজরের ফরজকে আপনি কাজা করবেন, অর্থাৎ 2 রাকাত আপনি পড়তে পারেন, আর সুন্নত ইত্যাদি আপনি পড়বেন না। এটাই হচ্ছে সাধারণ হুকুম। সুন্নতের কাজা হয় না। সেই দিনের ফজরের নামাজ যদি কারো থেকে যায় আর তিনি জাওয়ালের আগে পড়ছেন, তখন তিনি সুন্নত পড়ে নেবেন আর সে ফরজও পড়ে নেবেন।
আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ সময় মোতাবেক জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুক। যারা নামাজ আদায় করেন তাদেরকে বলবো, ফজরে কেন আমরা ঘুমিয়ে থাকবো? নামাজ 5 ওয়াক্ত আল্লাহ তাআলা ফরজ করেছেন। অনেক সময় দেখা যায় রাতে তাড়াতাড়ি না ঘুমানোর কারণে আমাদের ফজর কাজা হয়ে যায়, বা উঠার কোনো ব্যবস্থাই না করে আমরা ঘুমিয়ে যাই, যার কারণে দেখা যায় আমাদের ফজরে চোখ খুলে না। তো ফজরে চোখ যেন খুলে যায় এর জন্য অনুরোধ করব, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। অনেকে বিছানায় গিয়েও মোবাইল ফোন নিয়ে পড়ে থাকেন, গভীর রাত হয়ে যায় তারপরে ঘুমাতে যান, এরপরে দেখা যায় যে তার ফজর কাজা হয়ে যায়। আল্লাহ তাআলা নামাজ কাজা থেকে আমাদেরকে হেফাজত করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আমি মোহাম্মদ ফায়াদ চট্টগ্রাম থেকে বলছি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, পূর্বের কাজা নামাজ কিভাবে আদায় করবো, এর পদ্ধতি কী?
জি মুফতি সাহেব, কী বলবেন এই বিষয়ে? ওমরি কাজা যে নামাজ, অনেকে নামাজের গুরুত্ব তাৎপর্য বুঝার পর নিয়ত করে যে আমি নামাজ আদায় করব, তো দেখা যায় 20 বছর বয়সে গিয়ে বা 25 বছর বয়সে গিয়ে বা 30 বছর বয়সে গিয়ে নামাজ শুরু করে, এর পূর্বের যে নামাজ কাজা হয়েছে শরীয়তের কি বিধান রয়েছে এ সম্পর্কে আমাদেরকে বলুন।
উমরি কাজার বিষয়ে আপনি প্রশ্ন করেছেন, তো উমরি কাজার ব্যাপারে আপনি সর্বপ্রথম অনুমান করুন আপনার কতগুলো নামাজ থেকে গেছে, অর্থাৎ যখন থেকে মানুষ বালেগ হয়। পুরুষের ক্ষেত্রে যদি কারো বালেগ হওয়ার সময় জানা থাকে, যেমন 14 বছরে হলো, 15তে হলো, 13 বছরে হলো, বয়স তো এটাই যে এই বয়স থেকে ঠিক করবে, আর এই বয়স জানা না থাকলে তো তখন পুরুষের ক্ষেত্রে 12 বছর থেকে চিন্তা করবে আর মহিলাদের ক্ষেত্রে 9 বছর থেকে চিন্তা করবে, 9 বছর থেকে শুরু করে। এখন অখাদ্য ধারণা করুন কত বছর হয়েছে আপনার, অতপর এগুলো আপনারা সাথে সাথে আদায় করতে থাকুন, ওয়াক্তি নামাজও আপনারা পড়তে থাকুন আর সাথে সাথে উমরি কাজাও করতে থাকুন। এটা পরিষ্কার পদ্ধতি নিয়ত এটা করুন যে সর্বপ্রথম যে কাজা ছিল কিংবা একেবারে শেষে আমার যে ফজরের কাজা ছিল, এভাবে আপনি চিন্তা করলে আপনার একেবারে সর্বশেষ থেকে শুরু করে তো আপনার আদায় হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার উমরি কাজা আদায় করতে পারেন। আর এতে কিছু রুখসাত রয়েছে যে কোন জায়গায় আপনি তিনের পরিবর্তে একটি তসবি পড়বেন। যদি আপনি তিনবার পড়েন কোনো ধরনের অসুবিধা নেই, একবার পড়লে সেটার রুখসত মজুদ রয়েছে। আরও আমির আহলে সুন্নত দামত বারকাতুল আলিয়ার রিসালা রয়েছে কাজা নামাজের ব্যাপারে, যে সেগুলোর আহকাম কি, উমরি কাজার বিধান কি, তো আপনি সেই রিসালা অবশ্যই পাঠ করুন।
মাশাআল্লাহ মুফতি সাহেব তিনি উত্তর প্রদান করেছেন এবং আমির আহলে সুন্নত দামত বারকাতুল আলিয়ার একটি পুস্তিকার রিসালার তিনি উৎসাহ প্রদান করেছেন, যা টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে কাজা নামাজের পদ্ধতি বা নামাজের আহকামের মধ্যে একটি অধ্যায় কাজা নামাজের পদ্ধতি রয়েছে। তো আপনারা মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন এবং অবশ্যই এটি অধ্যয়ন করুন। ইসলামী ভাই ইসলামী বোন উভয়ের জন্য এটি প্রয়োজন যে কাজা নামাজ সম্পর্কে শরীয়তের যে বিধান এবং সহজ পদ্ধতি দেওয়া হয়েছে সেই হিসেবে অতি সহজে আপনি কাজা নামাজ আদায় করে নিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কাজায়ে উমরি যাদের বাকি রয়েছে তাদেরকে আদায় করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই পর্যন্ত যারা প্রশ্ন করেছেন আর আমরা যারা অনুষ্ঠান দেখছি, আলহামদুলিল্লাহ শরীয়তের কেমন কেমন বিষয় সম্পর্কে ইলিম আমাদের অর্জন হচ্ছে, যা জানা অত্যন্ত জরুরি। না জানার কারণে অনেক ভুল আমাদের দ্বারা ইবাদতের মধ্যে হয়ে যায়। আমরা যাব পরবর্তী প্রশ্নের দিকে, তবে যারাই দেখছেন অনুরোধ করব আর দেরি নয়, আপনিও আমাদেরকে কল করুন এবং যদি সম্ভব হয় ভিডিও কল পাঠিয়ে দিন, হোয়াটসঅ্যাপে আমাদেরকে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো অনুষ্ঠানে আপনার সেই প্রশ্ন থাকবে এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেবের পক্ষ থেকে উত্তর প্রদান করা হবে। কেউ কোনো ইসলামী বোন যদি চায় তারা কল করবেন না, হ্যাঁ আমাদেরকে SMS করে আপনি আপনার শরীয়তের যে কোনো বিধান সম্পর্কে জানার যদি ইচ্ছে রাখেন অবশ্যই আপনি আমাদেরকে SMS করুন। ইনশাআল্লাহ সেই SMS-এর উত্তর পরবর্তী কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ দেয়া হবে। জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কয়েকটি প্রশ্ন রয়েছে আমরা নিব, এরপরে সময়ও সংক্ষেপ বিদায় নিতে হবে, তা আসুন আমরা প্রশ্ন নিয়ে নিই। জি প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ তাজিম আহমদ, আমার বাড়ি সিলেট সুনামগঞ্জ। আমার হুজুর কাছে একটি প্রশ্ন, নামাজে আঙ্গুল মটকানো যাবে কি?
হ্যাঁ মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে, নামাজে আঙ্গুল মটকানো অনেকের অভ্যাসও হয়ে গিয়েছে, তো শরীয়তের কি বিধান এই সম্পর্কে? এবং মাদানী চ্যানেলের দর্শককে বলবো যারা নামাজ আদায় করেন অনেকের অভ্যাস রয়েছে আঙ্গুল মটকানো, শুনুন মুফতি সাহেব কি উত্তর প্রদান করছেন। জি মুফতি সাহেব,
আঙ্গুল ফুটানো নামাজের মধ্যে হোক কিংবা নামাজের জন্য আপনি অপেক্ষমান রয়েছেন, এটা হচ্ছে মাকরুহে তাহরিমা, অর্থাৎ জায়েজ নেই। অনেক লোক রয়েছেন যাদের অভ্যাসই হচ্ছে আঙ্গুলকে মোটকা ফোটানো, তো এটা যদি আপনি নামাজের জন্য অপেক্ষমান থাকেন কিংবা নামাজে রয়েছেন তো এটা জায়েজ নেই, মাকরুহে তাহরিম আমল। হ্যাঁ অবশ্যই যদি না নামাজের মধ্যে রয়েছেন না না অপেক্ষমান রয়েছেন, সাধারণ অবস্থায় যদি কেউ আঙ্গুল ফোটায় তো এটা শুধুমাত্র একটা অনর্থক কাজ। শুধুমাত্র এটা ছাড়া যদি কেউ নিজের আঙ্গুলের প্রশান্তির জন্য ফুটায় তো এটা জায়েজ, তখন এটা অসুবিধা নেই। কেননা অনেক সময় মানুষ প্রশান্তি লাভের জন্য তো তারা এইভাবে আঙ্গুল ফুটিয়ে নেয়, এতে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই, অসুবিধা নেই, কিন্তু নামাজ এবং নামাজের অপেক্ষমান অবস্থায় এটা করবেন না। আর কোনো প্রশান্তি লাভ ছাড়া শুধু শুধু আঙ্গুলকে এভাবে মটখানো করতেই থাকা তো এটা শুধুমাত্র অনর্থক কাজ, এটা থেকে বাঁচতে হবে।
জি নামাজে আঙ্গুল ফোটানো সম্পর্কে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন, যাদেরই এই অভ্যাস যদি থাকে তাহলে আজই ছেড়ে দিন এবং একাগ্রতার সাথে আল্লাহ তাআলার দরবারে মনোনিবেশ হয়ে আমরা যেন নামাজ আদায় করি। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় একেবারে সংক্ষেপ, একটি প্রশ্ন আরও নিব, এরপরে ইনশাআল্লাহ আমরা বিদায় নিব। জি প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হুজুরের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, ইমাম সাহেবের নামাজের ভুল হলে মাসবুক মুক্তাদির সিজদা সাহু করাকে ওয়াজিব একটু জানালে বলা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? মাসবুক যাদের এক দুই রাকাত ছুটে যায়, তো তারা ইমাম সাহেবের সাথে শরিক হলো জামাতে, এখন ইমাম সাহেবের যদি সিজদা সাহু ওয়াজিব হয়ে যায়, তো এই বিষয়ে যাদের যারা পরে আসলো তাদের কি বিধান রয়েছে, যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন।
ইমাম সাহেবের যদি কোনো ভুল হয়ে যায়, তো এটা তো আপনারা ডিটেল বেকা বলে দেন যে কোন ধরনের ভুল হয়েছে, ভুলটা কেমন। কিছু এমন ভুল রয়েছে যে যার কারণে সহু সিজদা আবশ্যিক হয়ে যায়। উদাহরণস্বরূপ, যদি ইমাম সাহেবের ভুলে কোনো ওয়াজিব ছুটে গেল, নামাজের ওয়াজিব সমূহ থেকে কোনো ওয়াজিব ছুটে গেল, তো এখন ওনার উপর সিজদায়ে সাহু আবশ্যিক হয়ে যায়। তো যখন তিনি শেষ বৈঠকে বসবেন, তো অতঃপর আত্তাহিয়াত পড়বেন, আর একদিকে সালাম ফিরাবেন, আর তকবীর বলে সিজদায় যাবেন, দুটি সিজদা করে নেবেন। আর যখন তিনি সহু সিজদা দিবেন, যতগুলো পেছনে মুক্তাদি রয়েছে, চাই ইমামের সাথে শুরুতে অন্তর্ভুক্ত হোক কিংবা তাদের কিছু রাখাত দেখে গেছে কিন্তু ইমামের সাথে রয়েছে, তো এই সকলের উপরও এই সিজদা এসাহু আবশ্যিক হবে, সকলের উপর সাহু সিজদা আবশ্যিক হবে, অর্থাৎ ইমামের সাথেই তারা সাহু সিজদা করবেন, যদি ভুলটি সিজদা এসাহুর জন্য হয়ে থাকে। আর যদি ভুল এমন হয় যে যাতে সাহু সিজদা আবশ্যিক হয় না, তাহলে কোনো ধরনের সিজদা এসাহু আবশ্যিক নয়, না ইমাম পড়বে, না মুক্তাদি পড়বে, না সেই সমস্ত লোক যাদের রাখা থেকে গেছে। আর এই কথা মনে রাখবেন, চাই ইমামের সাথে শুরুতে অন্তর্ভুক্ত হোক কিংবা মধ্যখানে, সর্বোপরি যদি ইমামের কোনো ভুল হয়ে যায়, তো এটা সকলের উপর আবশ্যিক হয়ে যাবে। তো ইমাম সাহু সিজদা করলে পেছনের মুক্তাদিরাও সাহু সিজদা করবে, আর যাদের কিছু রাখা থেকে গেছে তারা যখন অন্তর্ভুক্ত হল, তো ওনারাও ওনার মুক্তাদি হিসেবে তাদের ক্ষেত্রে তাদের জন্য সাহু সিজদা আবশ্যিক হবে। তো এই জন্য প্রশ্ন এটা নয় যে কার উপর আবশ্যিক হয়েছে, কার উপর আবশ্যিক হয়নি। মূলত এটা জিজ্ঞেস করা উচিত যে ভুল কি ছিল, সেটা কেমন ভুল, যে যে যার কারণে ইমাম সাহেব সাহু সিজদা করছেন অথবা সিজদায়ে সাহু করবেন না, সেটা নির্ধারণ সেই ভুলের উপর হবে। তার জন্য আমির আহলে সুন্নাত তামাত বারকাতুল আলিয়ার কিতাব রয়েছে, নামাজ রাহকাম, তার মধ্যে যে নামাজের ওয়াজিব লেখা হয়েছে সেগুলো আপনারা ভালোভাবে পড়ুন। আর মাকরুহে তাহরিমার যে বর্ণনা রয়েছে ধারাবাহিক, যে কারণে নামাজ মাকরুহে তাহরিমি হয়, সেগুলোও ভালোভাবে পড়ুন। ইনশাল্লাহ এতে আপনাদের মস্তিষ্কে নামাজের আহকামগুলো ঢুকে যাবে আর এগুলো স্মরণও থাকবে।
মাশাআল্লাহ মুফতি সাহেব, নামাজের আহকাম যে কিতাব আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া লিখেছেন ইসলামী ভাইদের জন্য, ইসলামী বোনদের জন্য, ইসলামী বোনদের নামাজ এর পদ্ধতি তিনি লিখেছেন, উভয় কিতাব ঘরে ঘরে প্রয়োজন। অনুরোধ করব এই কিতাবটি অবশ্যই অধ্যয়ন করুন এবং নামাজের যে মাসআলা মাসাইল জানা অত্যন্ত জরুরি, সেই কিতাবে লিপিবদ্ধ আমির আহলে সুন্নাত করে দিয়েছেন, অনেক চমৎকার একটি কিতাব। ইসলামী ভাই ইসলামী বোন উভয়জনকে বলবো যে অবশ্যই আপনারা এই কিতাবটি সংগ্রহ করুন মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া স্বরূপ, এবং সেটি অবশ্যই প্রতিদিন অধ্যয়নে রাখুন। ইনশাআল্লাহ নামাজ সম্পর্কে, অজু সম্পর্কে, গোসল সম্পর্কে, জানাজা সম্পর্কে, ঈদের নামাজ সম্পর্কে এবং আরও অন্যান্য বিধান আজান সম্পর্কে তার মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দীন অর্জন করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথেই ছিলেন, শরীয়তের বিভিন্ন মাসআলা মাসাইল আপনারা শুনেছেন, শিখেছেন এবং আপনারা আমাদেরকে প্রশ্ন করে উৎসাহ প্রদান করেছেন। যারাই প্রশ্ন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ইলমে নাফে আল্লাহ তাআলা দান করুক। এবং যারা এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার পরেও আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেবের পক্ষ থেকে আসা উত্তর প্রদান করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমে দীন অর্জন করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলা আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশ্ন জ্ঞানের প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।